Medicine Roll. নমস্কার, 221 বি হ্যারিসন রোড থেকে বলছি আমি প্রত্যয়। আমার সাথে আছে সুমিতেন্দ্র, নার্গিস এবং অনন্যা। বিভিন্ন জনারের গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ সিজন 4 এপিসোড 4 আছে সৌগত ঘোষের লেখা ইন্দিরা লেক। সৌগত ঘোষ সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে গ্র্যাজুয়েশন করেছেন ম্যাথামেটিক্স নিয়ে এবং IIEST শিবপুর থেকে ম্যাথামেটিক্সের ওপরই মাস্টার্স করেছেন। তার প্রথম গল্প ট্যালি ভ্যালি ট্র্যাপ গল্পটি প্রথম রিলিজ হয়েছে মিডনাইট হরর স্টেশন চ্যানেলে এবং সেই গল্পটি আপছায়া বলে একটি বইতে পাবলিশ হতে চলেছে। আচ্ছা, আর দেরি না করে তাই চটপট শুরু করি সিজন 4 এপিসোড 4 সৌগত ঘোষের লেখা ইন্দিরা লেক।
সময়টা ছিল 1995 সালের মার্চ মাসের মাঝামাঝি। শিমুল, পলাশ আর কৃষ্ণচূড়া ফুলে ছেয়ে গেছে গোটা ইউনিভার্সিটি ক্যাম্পাস। এ গাছ ও গাছ থেকে মাঝে মধ্যেই কোকিলের মিষ্টি ডাকও ভেসে আসছে। ঠিক দুদিন পরেই দোল পূর্ণিমা, বসন্তের ছোঁয়া লেগেছে ইন্দিরার মনেও, এবং তার কারণও আছে যথেষ্ট। বেশ আশ্চর্য হয়ে গিয়েছিল যখন আজ কুন্তলকে ক্লাসের পরে ক্যান্টিনে দেখা করতে বলল। ক্যান্টিনে ঢুকে ইন্দিরা দেখল কোণের দিকে একটা টেবিল দখল করে বসে আছে কুন্তল। দুপ্লেট স্পেশাল চাউমিন অর্ডার দেওয়ার বেশ কিছুক্ষণ পরেও কুন্তলকে চুপচাপ থাকতে দেখে ইন্দিরাই প্রথম প্রশ্নটা করেছিল। বল, কি জন্য ডেকেছিস আমায়?
তোকে কিছু বলার ছিল ইন্দিরা, অনেকদিন ধরেই বলবো ভাবছি কিন্তু সাহস হয়ে ওঠেনি। আর যদি কিছু মনে না করিস।
এবার একটু হাসি পায় ইন্দিরার। ইউনিয়নের মিটিংয়ে জ্বালাময়ী ভাষণ দেওয়ার ফুটবল মাঠে দাপিয়ে বেড়ানো ছেলেটা আজ ওর মতো একটা সাদা মাটা মেয়ের সাথে কথা বলতে গিয়ে ঘাবড়ে যাচ্ছে। সম্ভাব্য কারণটা অনুমান করতে অসুবিধা হয় না ইন্দিরা, মনে করা বা না করার প্রশ্ন পরে আসবে, আগে কারণটা তো শুনি। এরপর খুব বেশি কথা বাড়ায়নি কুন্তল। ওর শান্তিনিকেতনে ঝোলা ব্যাগ থেকে একটা খাম বের করে ইন্দিরার হাতে ধরিয়ে দিয়ে বলেছিল,
এটা হোস্টেলে গিয়ে পড়ে দেখিস, আজ উঠি আমি, ইউনিয়ন রুমে যেতে হবে, সিনিয়ররা ডেকেছে, কাজ আছে একটু
বলেই বেশ ব্যস্ততার ভাব দেখিয়ে ক্যান্টিন থেকে তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছিল। হোস্টেলে ফিরে চিঠিটা অন্তত বার তিনেক পড়েছিল ইন্দিরা। ওয়ার্ডসওয়ার্থের একটা কবিতার লাইন তুলে দিয়েছে কুন্তল। তার গজ দাঁত আর ঠোঁটের পাশের তিলের কথাও উল্লেখ করা আছে চিঠিতে। ভাষার উপর বেশ ভালো দখল আছে ছেলেটার। প্রেমপত্র এর আগেও অনেক পেয়েছে ইন্দিরা, কিন্তু বিশেষ পাত্তা দেয়নি সেসবে, কারণ ভর্তি হওয়ার কিছুদিনের মধ্যেই একটি ঝাঁকড়া চুলের লম্বা ছেলে তার মন দখল করে নেয়। ক্লাসমেট হওয়া সত্ত্বেও কোনোদিন আগ বাড়িয়ে তার সঙ্গে কথা বলতে চায়নি ইন্দিরা। বান্ধবীদের কাছেই শুনেছিল ছেলেটার নাম কুন্তল সেন। অবশেষে কিনা সেই ছেলে ইন্দিরাকে প্রেমপত্র লিখে বসল। ডাকসাইটি সুন্দরী বিপাশাকে নয়, ক্লাস টপার অপর্ণাকে নয়, এমনকি কথায় কথায় রবীন্দ্রনাথ আওড়ানো সুচেতনাকেও নয়। কুন্তলের পছন্দ ক্লাসের লাস্ট বেঞ্চে বসে থাকা সাদা সিধে ইন্দিরাকে। হস্টেলের ব্যালকনিতে দাঁড়িয়ে দূরে ক্লক টাওয়ারের দিকে তাকিয়ে এসবই ভাবছিল মেয়েটা। চিঠির শেষে কুন্তল লিখেছে, ওই ক্লক টাওয়ারের পাশে যে বড় পুকুরটা আছে ওখানেই কাল উত্তরের অপেক্ষায় দাঁড়িয়ে থাকবে সে।
এইটুকু বলে একটু থামে মধুরিমা, ব্যাগ থেকে জলের বোতল বের করে জল খায় একটু। আমার অন্য PhD স্কলারদের মধ্যে অনেকেই মধুরিমার চেয়ে ব্রাইট ঠিকই, কিন্তু ওর লেখা গল্পগুলো একবার শুনতে শুরু করলে শেষ পর্যন্ত না শুনে আর ওঠার উপায় থাকে না। পত্রপত্রিকা ছাপতে দেওয়ার আগেই সব গল্প আমাকে শুনিয়ে নেয় ও। আমি অবশ্য একটু বেশি প্রশ্রয় দিই, স্টুডেন্টদের সাথে বন্ধুর মতোই মিশতে পছন্দ করি। সন্ধ্যা 7টা নাগাদ ডিপার্টমেন্ট থেকে যখন বেরোতে যাচ্ছি তখনই গল্প শোনানোর আবদার নিয়ে মধুরিমা এসে হাজির। আজকের গল্প নাকি আমাদের ইউনিভার্সিটির ক্লক টাওয়ারের পাশে যে দিঘি আছে, যা রীতিমতো হন্টেড বলে পরিচিত, সেই ইন্দিরা লেককে নিয়ে। লোকে সন্ধ্যে থেকেই লেকের পাশের রাস্তায় এড়িয়ে চলে, নানান রকম গল্পও মুখে মুখে ঘোরে। শোনা যায় বছর পাঁচেক আগে দোল পূর্ণিমার দিন তিনজন ছাত্র এই লেকে স্নান করতে নেমেছিল। অনেকক্ষণ পরেও তারা উঠে আসছে না দেখে তাদের বন্ধুরা স্থানীয় লোকজনদের খবর দেয়। ডুবুরি নামিয়ে অনেক অনুসন্ধান করার পরও জীবিত বা মৃত কোনো অবস্থাতেই কোনো খোঁজ পাওয়া যায়নি তাদের। এরা প্রত্যেকেই নাকি বেশ ভালো সাঁতার জানত। ঠিক দু তিন দিন পরে ইন্দিরালেকে ভেসে ওঠে তিনটি লাশ। তিনজনেরই গলায় কালছিটের দাগ এবং চোখের কোটরের অংশটা ফাঁকা, যেন কোনো অদৃশ্য শয়তানের কবলে পড়ে তিলে তিলে মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হয়েছে তাদের। দু একজন আবার সন্ধে বা রাত্রে ক্লক টাওয়ারের পাশ দিয়ে যাওয়ার সময় চমকে উঠেছে এক বিভৎস নারী মূর্তিকে দেখে। একবার তো একটি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট অজ্ঞান হয়ে সারা রাত লেকের পাশে পড়েছিল। সকালে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার জ্ঞান ফিরলে সে বলে অনেক রাত অবধি বন্ধুদের সাথে আড্ডা মারার পর ইন্দিরা লেকের পাশের রাস্তা দিয়ে একা হোস্টেলে ফিরছিল। হঠাৎ তার মনে হয় কেউ যেন তার নাম ধরে ডাকছে। ভালো করে শোনার পর সে বুঝতে পারে আওয়াজটা আসছে লেকের দিক থেকে। সেদিকে একটু এগোতেই সে দেখতে পায় একটা সাদা পোশাক পরা ভয়ঙ্কর মূর্তি লেকে কোমর অবধি জলে দাঁড়িয়ে তাকে ডাকছে। তারপর নাকি তার আর কিছু মনে নেই। যদিও আমার মনে কুসংস্কার খুব একটা নেই, তবে বছর দুই আগে এই ইউনিভার্সিটিতে জয়েন করার পর থেকে অ্যাভয়েড করেই চলি ক্যাম্পাসের ওদিকটা। সত্যি বলতে যাওয়ার প্রয়োজনও পড়ে না খুব একটা।
গল্পের শুরুটা ঠিক আছে তো স্যার?
মধুরিমা জিজ্ঞেস করে। এই লেকের নামকরণের পেছনে যে ট্র্যাজিক স্টোরি আছে তা শুনেছি অনেকজনের কাছেই, কিন্তু সে সবই যেন কেমন যেন খাপছাড়া। তোমার মতন গুছিয়ে তো সবাই গল্প বলতে পারে না। আচ্ছা প্লিজ কন্টিনিউ, প্লিজ কন্টিনিউ, অল্প হেসে বললাম আমি। বোতলটা রেখে মধুরিমা আবার বলতে শুরু করে।
ব্যালকানিতে দাঁড়িয়ে এসব ভাবতে ভাবতে ইন্দিরা সম্বিত ফিরল রুমমেট প্রিয়াঙ্কার কথায়।
কি রে, ওষুধটা কখন আনবি তুই? সন্ধে তো পেরিয়ে গেল।
সরি রে, একদম মনে ছিল না, এক্ষুনি বেরোচ্ছি দাঁড়া।
হ্যাঁ বুঝতেই পারছি, আড়াই পাতার একটা চিঠি পেয়ে 7.5 মাসের রুমমেটকে তুই ভুলেই গেছিস।
এবার একটু লজ্জা পায় ইন্দিরা। সত্যি তো একদম ভুলে গেছিল ব্যাপারটা। বেচারি মেয়েটা আজ ক্লাস থেকে ফিরে চুপচাপ শুয়ে আছে, মাথায় নাকি বেশ ব্যথা। এমনিতে ও সন্ধ্যের পর হস্টেল ছেড়ে খুব একটা বেরোয় না, কিন্তু আজ প্রিয়াঙ্কার ওষুধটা এনে দেবে বলেছিল। রুম থেকে বাসটা নিয়ে বেরিয়ে পড়ে ইন্দিরা। যত তাড়াতাড়ি সম্ভব হস্টেলে ফিরে আসতে হবে। হস্টেল থেকে বেরিয়ে সে মেন গেটের রাস্তা না ধরে সেকেন্ড গেটের দিকে চলতে শুরু করে। সেকেন্ড গেটের উল্টো দিকে লাহিড়ি বাবুর ওষুধের দোকান। ভদ্রলোকের ব্যবহার খুব অমায়িক, 20-25 বছর ধরে দোকানটা চালাচ্ছেন, আর বিশেষ প্রয়োজনের সময় ওই দোকানটাই ভরসা। রাস্তা পেরিয়ে দোকানে ঢুকতেই লাহিড়ি বাবু প্রশ্ন করলেন,
সর্দি কাশি হয়েছে নাকি মা?
এই মা ডাকটা শুনতে ভালোই লাগে ইন্দিরার, বাবার কথা মনে পড়ে যায় খালি। সে জানায় তার কিছু হয়নি, শরীর খারাপ হয়েছে তার রুমমেটের। ওষুধ কেনা হয়ে গেলে গেট দিয়ে ঢুকে হস্টেলের দিকে হাঁটতে শুরু করে। ডিনারের সময় হয়ে গেল প্রায়। হস্টেলে সবাই বলাবলি করছিল আজ নাকি রাত্রে চিকেন কষা আর পোলাও রান্না হবে। রোজ রোজ উচ্ছে ভাজা পটলের তরকারি ঝিঙে পোস্ত খাওয়ার মাঝে কালে ভদ্রে এরকম স্বাদ বদলের সুযোগ পাওয়া যায়। এসবই ভাবতে ভাবতে হাঁটছিল ইন্দিরা, হঠাৎ রাসবিহারী বিল্ডিংয়ের কাছে এসে থেমে যেতে বাধ্য হয়। দোতলা থেকে ফিসফিস করে কাঁধের গলার স্বর ভেসে আসছে মনে হচ্ছে। মনের ভুল নয় তো? না, ওই তো আবার শোনা যাচ্ছে। চাঁদের আলোই বেশ রহস্যময় লাগছে বিল্ডিংটাকে। ব্রিটিশ আমলে তৈরি এই বিল্ডিংয়ে আগে গ্লাস হলেও বেশ কয়েক বছর ধরে তা পরিত্যক্ত। জানলা দরজার পাল্লাগুলো বেশিরভাগই ভেঙে পড়েছে, সিমেন্টের প্লাস্টার খসে গিয়ে গিয়ে ইঁটগুলো বেরিয়ে পড়েছে। বিল্ডিংয়ে ঢোকার দরজাটা হাঁ করে খোলা, যেন একটা জীর্ণ কঙ্কাল হাতছানি দিয়ে ডাকছে তাকে। শতাব্দী প্রাচীন অনেক গল্প, অনেক অভিজ্ঞতার সাক্ষী সে। শুধু মরিয়া হয়ে একজন সঙ্গী খুঁজছে সেসব অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার জন্য। কয়েক বছর আগে একজন হিস্ট্রি স্টুডেন্ট নাকি এই বিল্ডিংয়ের ছাদ থেকে লাফ দিয়ে সুইসাইড করেছিল। তারপর থেকে অনেকেই নাকি তাকে দোতলার জানলার কাছে দাঁড়িয়ে থাকতে দেখেছে। একবার ভেতরে ঢুকলে কেমন হয়? একদিকে যেমন প্রচণ্ড কৌতূহল, অন্যদিকে তেমন অজানা এক ভয়। মনের ভেতর দ্বন্দ্ব চলতে থাকে। ভূতের গল্পের পোকা ইন্দিরা, দেশি বিদেশি নানান রকম হরর ফিল্মও দেখেছে সে, কিন্তু সামনাসামনি কোনোদিন ভূত দেখার সৌভাগ্য হয়নি তার। শেষ পর্যন্ত কৌতূহলেরই জয় হল। পকেটের ভেতর থেকে টর্চটা বের করে বিল্ডিংয়ের ভেতর ঢুকেই পড়ল মেয়েটা। দুর্ভেদ্য অন্ধকার চারিদিকে, মেঝের অনেক জায়গাতে শ্যাওলা আর দেওয়ালে ফাটলে গাছ গজিয়ে উঠেছে। ঘরের একদিকে কিছু ভাঙা টেবিল চেয়ার জড়ো করে রাখা আছে। হঠাৎ ইন্দিরা থেমে যায়। কিছু একটা নড়াচড়ার শব্দ হলো না? শব্দের উৎস লক্ষ্য করে সেদিকে টর্চের আলো ফেলতেই চমকে ওঠে ইন্দিরা। তার থেকে প্রায় 8-9 ফুট দূরে ফনা তুলে রয়েছে একটা গোখরো সাপ। এক পা করে পিছিয়ে আসে ইন্দিরা। কিছুক্ষণ স্থির হয়ে তার দিকে তাকিয়ে থাকার পর সাপটা আস্তে আস্তে ফনা নামিয়ে নেয়। এগোতে থাকে বিল্ডিংয়ের পূর্ব দিকের দেওয়ালে, তারপরে অদৃশ্য হয়ে যায় দেওয়ালের একটা ফাটলের মধ্যে। ঘটনার আকস্মিকতায় একটু ভয় পেলেও নিজেকে সামলে নেয় ইন্দিরা। খুব সাবধানে এগোতে হবে এবার। একটা ঘোরানো সিঁড়ি নিচ থেকে দোতলায় উঠে গেছে। সিঁড়ি বেয়ে পা টিপে টিপে উপরে উঠতে থাকে ইন্দিরা। দোতলায় সিঁড়িটা যেখানে শেষ হয়েছে তার দুদিকেই সারি সারি ঘর। আওয়াজগুলো বাঁ দিকের কোনো একটা ঘর থেকে আসছে মনে হচ্ছে। টর্চটা বন্ধ করে সেই ঘরের দিকে এগোতে থাকে ও। ঘরের দরজার পাশে দাঁড়িয়ে জমাট অন্ধকারে মিশে যেতে চেষ্টা করে। তারপর স্পষ্ট শুনতে পায় দুটো কণ্ঠস্বর।
দেখো বাস, এর থেকে কম দামে কিন্তু তুমি এই জিনিস পাবে না। নিলে বলো, নাহলে আমি কেটে বলি, আমার আর অনেক কাস্টমার আছে।
তোর বোধ জ্ঞান বেড়েছে দেখছি আজকাল। শোন, আমি 3-4 বছর ধরে এইসব নিয়ে ডিল করছি। আমাকে মুরগি বানানো কি অতই সোজা? বেশি না বকে জিনিসটা আমার হাতে দে না, একবার ভালো করে দেখি তো আগে।
এবার খুব সাবধানে ঘরের ভেতর উঁকি মারে ইন্দিরা। ঘরের মধ্যে দুজন উপস্থিত, দুজনেরই বয়স 22-23-এর বেশি হবে না। একজনের এক হাতে টর্চ আর অন্য হাতে রয়েছে একটা প্যাকেট, যেটা সে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে। সাদা পাউডারের মতো কি যেন একটা রয়েছে প্যাকেটে। ওটা যে ড্রাগ জাতীয় কিছু সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সর্বনাশ! এ যে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়ল! ভূত দেখতে এসে ড্রাগ লেনদেনের সাক্ষী হয়ে গেল ইন্দিরা। এখানে আর এক মুহূর্ত থাকাও নিরাপদ নয়। ভূতের কবলে পড়লে হয়তো বেঁচে যাওয়ার সুযোগ থাকলেও থাকতে পারে, কিন্তু এইসব সমাজ বিরোধীদের হাতে পড়লে আর রক্ষে নেই। মুখোশের আড়ালে লুকিয়ে থাকা নিজেদের আসল চেহারাগুলো গোপন রাখার জন্য মানুষ খুন করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করবে না এরা। পিছিয়ে পালিয়ে আসতে চায় ইন্দিরা। ঠিক এমন সময় ঘরের একজনের চোখ পড়ল দরজার দিকে, আর সে দেখে ফেলল ওকে।
বস, দরজার আড়ালে কি একটা দাঁড়িয়ে আছে দেখো।
কোথায়? এই কেড়ে ওখানে, বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি, তাড়াতাড়ি গিয়ে ধরোকে, কিছুতেই যেন পালাতে না পারে।
ইন্দিরা দৌড়ে সিঁড়ির দিকে ছুটে পালাতে গেল, কিন্তু তার আগেই পেছন থেকে একজন জাপটে ধরল তাকে। অন্যজন ততক্ষণে তার সামনে এসে দাঁড়িয়েছে। টর্চের আলো ফেলে ইন্দিরার মাথা থেকে পা পর্যন্ত জরিপ করল।
কি মামনি, এখানে ভূত দেখতে এসেছ নাকি এত রাত্রে? তা ভূত দেখার শখ মিটেছে তো? আহ, দেখছিস কিরকম খাঁচায় বন্দি পাখির মতো ছটফট করছে মামনি। মুখটা ভালো করে চেপে ধর, যাতে চিৎকার করতে না পারে। অবশ্য চিৎকার করেই বা কি লাভ, হস্টেল স্টাফ কোয়ার্টার এখান থেকে অনেক দূরে। খুন করে বডিটা পুঁতে দিলেও কেউ কিছু টের পাবে না। কি মামনি, ইংরেজিতে একটা কথা আছে না, টু মাচ কিউরিয়াসিটি ইজ।
কথাটা শেষ হওয়ার আগেই ইন্দিরা কনুই দিয়ে বাপির তলপেটে আঘাত করে, একটু দূরে ছিটকে পড়ে যায় সে। ইন্দিরা সিঁড়ি দিয়ে নেমে প্রাণপণে দৌড়াতে থাকে দরজার দিকে, যেমন করেই হোক এই মৃত্যুপুরি থেকে বেরোতেই হবে তাকে। কিন্তু দরজার কাছে পৌঁছাবার আগেই দ্বিতীয় জন ঝাঁপিয়ে পড়ে তার উপর, দু হাত দিয়ে সাড়াশির মতো চেপে ধরে গলাটা, ঠিক যেমন করে অজগর সাপ তার শিকারকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। ইন্দিরা চিৎকার করার চেষ্টা করে কিন্তু পারে না কিছুতেই। তার চোখের সামনে নেমে আসে এক রাশ অন্ধকার।
মধুরিমা আবার একটু থামল। ক্লক টাওয়ারের ঘড়িতে ঢং ঢং করে 8টা বেজে ওঠে। ইটের তৈরি এবং প্রায় 60 ফিট উঁচু একটি মিনারের চূড়ায় অবস্থিত জিলেটান জনস্টন কোম্পানির ঘড়িটি প্রায় 100 বছর ধরে নির্ভুলভাবে সময় দেখিয়ে চলেছে। তার পাশেই সেই বহুচর্চিত লেক, রুমের জানলা দিয়ে চাঁদের আলোয় আবছা দেখা যাচ্ছে লেকটাকে। লেকের পাড়ে সারি সারি তালগাছ ছাড়াও ছোট কিছু গাছ আর ঝোপঝাড় আছে। নন টিচিং স্টাফ রতনদা বলেছিল ওই লেকেই নাকি একদিন ভেসে ওঠে ইন্দিরার পচা গলা দেহ। পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী শ্বাসরোধ করে খুন করে বডিটা জলে ফেলে দেওয়া হয়েছিল। ফুটফুটে মেয়েটার এই নৃশংস মৃত্যুতে গোটা ইউনিভার্সিটিতে নেমে এসেছিল শোকের ছায়া। মধুরিমাকে বললাম, আচ্ছা 8টা বেজে গেল, আজ তাহলে ওঠা যাক, বাকিটা না হয় কাল শুনব।
স্যার, বাকি অংশটা আরও বেশি ইন্টারেস্টিং, আরও বেশি রোমাঞ্চকর, আজই শেষ করে দিই। আসলে পুরোটা শুনিয়ে আপনার রিভিউ না পাওয়া অবধি কেমন যেন অস্বস্তি হতে থাকে। কালই এটা ম্যাগাজিনের জন্য পাঠিয়ে দেবো ভেবেছিলাম।
আচ্ছা ঠিক আছে, তাই হোক, তুমি গল্পটা বরং আজই শেষ করো, আমার হাতেও তো বিশেষ কিছু কাজ নেই, শুনতে মন্দ লাগছে না। আসলে কিছুদিন আগেই সেমিস্টারের পরীক্ষা শেষ হয়েছে, ইউনিভার্সিটির স্টুডেন্টরা লম্বা ছুটিতে বাড়ি চলে গেছে, ক্লাস শুরু হতে এখনও মাসখানেক দেরি আছে। আমার ফ্ল্যাটটা মেন গেট থেকে মিনিট তিনেকের হাঁটা পথ, আর মধুরিমার ঠিক ইউনিভার্সিটির উল্টো দিকের একটা বাড়িতে পেইং গেস্ট হিসেবে থাকে, কাজেই আর একটু দেরি হলেও অসুবিধার কিছু নেই, ডায়েরির পাতা উল্টে পড়তে থাকেও।
কিন্তু এত সহজে হাল ছাড়ার মেয়ে নয় ইন্দিরা, ছেলেটার হাতের চাপে দম বন্ধ হয়ে আসছে তার, ক্রমাগত ছটফট করছে সে। হঠাৎ অন্ধকারের মধ্যে হাতড়াতে গিয়ে একটা ইঁটের টুকরো খুঁজে পায় সে, সেটা দিয়ে সজোরে আঘাত করে ছেলেটার মাথায়। উহ শব্দ করে একটু পাশে সরে যায় ছেলেটা, সেই অতর্কিত আক্রমণ একেবারেই আশা করেনি সে। এই পালাবার মোক্ষম সুযোগটা হাতছাড়া করে না ইন্দিরা, বিল্ডিং থেকে বেরিয়ে হস্টেলের দিকে ছুটতে শুরু করে মেয়েটা। অনেকটা রাস্তা এখনো, আশেপাশে কেউ কোথাও নেই যে সাহায্যের জন্য ছুটে আসবে। কিছুক্ষণ পরেই পেছনে দুজোড়া পায়ের শব্দ শোনা যায়, এদিকেই তো আসছে ছেলে দুটো, তবে কি আজ ওই শয়তানদের হাত থেকে রেহাই নেই তার? তাদের সাথে ইন্দিরার দূরত্ব ক্রমশ কমে আসছে, আরও জোরে দৌড়াতে হবে তাকে। পেছন থেকে একজন চিৎকার করে উঠল,
দাঁড়া দাঁড়া বলছি, আমাদের কথা মতো চললে কিন্তু তোকে ছেড়ে দিতে পারি।
দেখো না বস, কতক্ষণ আর ছুটতে পারে মেয়ে ছেলেটা, এই তো নাগালের মধ্যে এসে পড়বে এক্ষুনি, তারপর সব হিসেব উসুল করব।
শিকারির গুলিতে আহত বাঘের মতো প্রতিশোধ স্পৃহাতে জ্বলছে তারা দুজনে। আড়িপাতা অবধি সহ্য করা যেত হয়তো, কিন্তু মেয়েটা তাদের গায়ে হাত চালিয়েছে, এই অপমানের বদলা না নেওয়া অবধি তারা তাকে ছাড়বে না। ছুটতে ছুটতে অল্প দূরে ক্লক টাওয়ারের পাশে একটা গাছের নিচে চোখ চলে যায় ইন্দিরার, একটা ছায়া মূর্তি পিছন ফিরে দাঁড়িয়ে আছে গাছটায় হেলান দিয়ে, শুধু মাথাটা আর পিঠের খানিকটা অংশ দেখা যাচ্ছে, মানুষ হলেই তো মনে হচ্ছে। কার কাছে কি সাহায্য চাইবে, শয়তানগুলোর সাথে একা লড়াই করা কোনোভাবেই সম্ভব নয়। প্রায় দ্বিগুণ গতিতে পা চালিয়ে মানুষটার কাছে পৌঁছে যায় ইন্দিরা। গিয়ে তার কাঁধে হাত রাখে, হাঁপাতে হাঁপাতে কাঁপা কাঁপা গলায় অনুরোধ জানায়,
প্লিজ আমাকে বাঁচান, প্লিজ, দুটো লোক আমার পিছু নিয়েছে, ওরা মেরে ফেলবে আমাকে, প্লিজ।
এবার মানুষটা তার দিকে মুখ ফেরায় এবং মুখটা দেখেই চমকে ওঠে ইন্দিরা, কারণ মুখটা তো তার অত্যন্ত চেনা।
বেশ রং চড়িয়ে লিখেছো দেখছি। ইওর স্টোরি ডিভিয়েটস ভেরি মাচ ফ্রম দ্য অ্যাকচুয়াল ফ্যাক্টস। মধুরিমা একটু হেসে বলে,
দিস আর অ্যাকচুয়াল ফ্যাক্টস স্যার, আমি একটুও বাড়িয়ে লিখিনি।
কিন্তু রতনদা এবং অন্য যাদের কাছেই গল্পটা শুনেছি তারা সবাই বলেছে কালপ্রিট ছিল দুজন, একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট আর একজন বাইরের ছেলে। ড্রাগ ডিলিংয়ের সময় ইন্দিরা তাদের দেখে ফেলে, তারা দুজনেই মেয়েটাকে খুন করে লাশটা লেকের জলে ফেলে দেয়। রাসবিহারী বিল্ডিংয়ের ধস্তাধস্তির সময় নাকি একজনের পকেট থেকে লাইটার পড়ে যায়, ইন্দিরার টর্চও পাওয়া যায় ওখানে, পুলিশ সেটা থেকেই ট্রেস করে তাদের। তুমি তো দেখছি ওই ছেলে দুটো ছাড়াও একজন থার্ড ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করেছো। ইটস কোয়াইট অবভিয়াস যে সাহায্যের জন্য কেউ এগিয়ে আসেনি সেদিন। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আমি বললাম, কেউ এগিয়ে এলে কি আর মেয়েটার ওই পরিণতি হতো?
স্যার আগে আমার পুরো গল্পটা তো শুনুন, তারপর না হয় বিচার করবেন কোনটা ফ্যাক্ট আর কোনটা ফিকশন। ইন্দিরা যার কাছে সাহায্যের জন্য ছুটে গেছিল সে ছিল ইন্দিরার ক্লাসমেট। অবশ্য শুধু ক্লাসমেট বললে অনেক কম বলা হবে, মেয়েটা খুব কাছের মানুষও ভেবেছিল তাকে, তাই তাকে দেখে বেশ ভরসা পেয়েছিল। বাকি দুজন ছেলে যারা ইন্দিরার পিছু নিয়েছিল তারা ততক্ষণে সেই গাছের কাছে পৌঁছে গেছে। তাদের মধ্যে বাপি নামের ছেলেটি অট্টহাসি হেসে উঠল,
মামুনি, মামুনি তো সিংহের হাত থেকে বাঁচতে সিংহের গুহাতেই ঢুকে পড়েছে।
ইঙ্গিতটা বুঝে ওঠার আগেই তার সেই ক্লাসমেট চেপে ধরল তার মুখ। ইন্দিরা স্বপ্নেও কল্পনা করতে পারেনি যে সেও ছিল ড্রাগ ডিলিং চক্রেরই একজন। বাকি দুজনও ঝাঁপিয়ে পড়ল তার উপর, একজন তার গলা টিপে ধরল, শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করার চেষ্টা করেছিল মেয়েটা, কিন্তু তিনজনের সাথে একা পেরে ওঠেনি। নরপিশাচগুলো শুধু গলা টিপে খুন করার পরই থেমে যায়নি, ছুরি দিয়ে উপড়ে নিয়েছিল ইন্দিরার দুটো চোখ। ওর বাবা ছিল কাপড়ের দোকানে সামান্য একজন কর্মচারী, অনেক ধার দেনা করে মেয়েকে মাস্টার্স করতে পাঠিয়েছিল। ইন্দিরার মৃত্যুর কিছুদিনের মধ্যে ওর মাকে মেন্টাল অ্যাসাইলামে পাঠাতে হয়। নিজের একমাত্র মেয়ের এই করুণ পরিণতি তিনি সহ্য করতে পারেননি। কয়েক মুহূর্তের মধ্যেই কয়েক বছর ধরে তিলে তিলে বোনা সব স্বপ্ন, সব আশা শেষ হয়ে গেল।
স্যার আপনি ঠিক আছেন তো? শরীর খারাপ লাগছে?
না, সেরকম কিছু হয়নি। আসলে এরকম স্যাডিস্টিক মার্ডারের বিবরণ শুনে একটু অস্বস্তি হওয়া স্বাভাবিক নয় কি? নাথিং সিরিয়াস।
এগুলো আবার পাবলিশার্স ডিমান্ড ভেবে বসবেন না যেন, আমার বিবরণের প্রত্যেকটা বর্ণ কিন্তু সত্যি।
তোমার কনফিডেন্স লেভেল দেখে মনে হচ্ছে ঘটনার সময় তুমি সেখানেই নিজে উপস্থিত ছিলে। অবশ্য তুমি একা না, অধিকাংশ লেখকই তাদের গল্পকে পুরোপুরি সত্যি বলে দাবি করে, তাতে পাঠকদের আগ্রহ অনেক বেড়ে যায়, তাই নয় কি? আচ্ছা, ক্লাসমেট বলে যাকে উল্লেখ করেছ তার নাম কি?
আমি জিজ্ঞেস করেই ফেললাম। উত্তেজনা আর কৌতূহল দুটোই লুকোতে ব্যর্থ হই।
কেন? যে আড়াই পাতার লম্বা চিঠি লিখেছিল ইন্দিরাকে, যে বলেছিল পরের দিন ক্লক টাওয়ারের পাশে উত্তরের অপেক্ষায় দাঁড়িয়ে থাকবে।
কুন্তল! তার মানে তোমার গল্পে কুন্তলই সেই থার্ড কালপ্রিট?
ও গড, রক্ষকই তাহলে ভক্ষক। নাইস টুইস্ট, আই মাস্ট অ্যাডমিট।
হ্যাঁ, আমার গল্পে তার নাম দিয়েছি কুন্তল, তবে সেই ক্লাসমেটের আসল নাম কিন্তু অন্য। বাকি দুজনকে পুলিশ জেলে চালান করে, কিন্তু এই তৃতীয়জন ছিল অত্যন্ত বিত্তবান পরিবারের ছেলে। পুলিশের বড় কর্তাদের সাথে চেনাশোনার সূত্রে আর পলিটিক্যাল কানেকশনের জোরে শাস্তির হাত থেকে সে বেঁচে যায়, এবং প্রতিষ্ঠিত হয়ে ভদ্রতার মুখোশ পরে সমাজেরই একজন হয়ে গেছে সে। ভাবুন স্যার, কি ডেঞ্জারাস! শুধু তাই নয়, ভাগ্যের কি পরিহাস দেখুন। দুবছর আগে সেই থার্ড কালপ্রেট প্রফেসর হিসেবে এই ইউনিভার্সিটিতেই জয়েন করেছে।
মাই গড, তুমি এত খবর পেলে কোথায়? কে সে?
স্যার, তার আগে আপনাকে একটা জিনিস দেখাতে চাই।
বলে মধুরিমা ওর ব্যাগ থেকে একটা খাম বের করে টেবিলের ওপর রাখে। খামটা অনেক পুরনো হলেও তার উপর লেখা শব্দগুলো পড়তে কোনো অসুবিধা হলো না। কালো কালিতে খামের উপর বাঁদিকে লেখা আছে টু ইন্দিরা, আর একদম নিচে ডান দিক ঘেঁষে লেখা ফ্রম অনিমেষ। এই খাম তুমি কোথায় পেলে?
খুব চেনা লাগছে কি? দেখুন, চিঠির নিচে আপনারই নাম লেখা আছে।
অনিমেষ নামের কি একজনই আছে নাকি সারা পৃথিবীতে?
নামটা খুবই কমন মানছি, কিন্তু আপনার স্টুডেন্ট হয়ে আমি আপনার হাতের লেখা ধরে ফেললাম, আর আপনি নিজে চিনতে পারছেন না। ভেরি স্ট্রেঞ্জ। আচ্ছা স্যার, আপনি তো এই ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছেন, তাই না?
হ্যাঁ, তাতে আশ্চর্য হওয়ার কিছু আছে কি?
না, তা নেই। আচ্ছা, আপনি কত সালে পাশ করে বেরিয়েছিলেন?
96-এ।
ইন্দিরা বেঁচে থাকলেও তো 96-এই পাশ করে বেরোতো। আপনার মতো ওর বিষয় ছিল বাংলা। তার মানেটা দাঁড়াচ্ছে যে ইন্দিরা আপনার ব্যাচমেট ছিল।
এবারে আমি নিজেকে আর সামলাতে পারলাম না, চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে টেবিলে এক চাপড় মেরে প্রশ্ন করলাম,
ঠিক কি বলতে চাও তুমি, সোজাসুজি বলো।
চাইলে আপনার ক্লাসমেটকে আপনি সেদিন বাঁচাতে পারতেন স্যার, কিন্তু আপনি তা করেননি। নিষ্পাপ মেয়েটাকে ওভাবে খুন করতে আপনার বিবেকে বাঁধল না একটু?
হাউ ডেয়ার ইউ, আউট, জাস্ট আউট ফ্রম হিয়ার। এসব পাগলের প্রলাপ শোনার সময় নেই আমার কাছে। তোমার মাথা খারাপ হয়ে গেছে, তাই যা ইচ্ছে তুমি বলে যাচ্ছ। এই মুহূর্তে আমার রুম থেকে বেরিয়ে যাও, গেট আউট।
সে না হয় চলে যাচ্ছে, কিন্তু সত্যিটা বেশিদিন চাপা থাকবে না স্যার। একদিন সবাই জানতে পারবে আপনার অতীতের কুকর্মের কথা।
এবার চেয়ার ছেড়ে উঠে পড়ে মধুরিমা দরজা দিয়ে বেরিয়ে যেতে যেতে বলে যায়,
আচ্ছা আরও একটা কথা মনে রাখবেন, কর্মা হিটস ব্যাক জাস্ট লাইক আ বুমেরাং।
আমার মাথা আজ আর কাজ করছে না, ঘরের মধ্যে বাজ পড়লেও মনে হয় এতটা অবাক হতাম না। পুলিশের উপর মহল থেকে শুরু করে নেতা মন্ত্রী সবাইকে পেমেন্ট তাদের চাহিদা মতোই করা হয়েছিল, যাতে সাধারণ মানুষ খুনাক্ষরেও টের না পায় যে তৃতীয় কোনো আততায়ীর কথা। ইউনিভার্সিটির পুরনো ফ্যাকাল্টি বা স্টাফেরাও তো এই ব্যাপারে কিচ্ছুই জানে না। তাহলে মধুরিমা মাত্র এক বছরের স্টুডেন্ট হয়ে এসব জানলো কিভাবে? আরো আশ্চর্য বিষয় হলো, ওই খামটাও পেলো কোথায়? তার মানে কি চিঠিটাও ওর কাছেই আছে? টেবিলের ওপর খামটা তখনও পড়েছিল। তাড়াতাড়ি সেটা হাতে নিয়ে দেখলাম, ভিতরটা ফাঁকা, কিচ্ছু নেই। চিঠি ছাড়াও হয়তো অনেক প্রমাণ জোগাড় করেছে মধুরিমা, তাই শেষে ওভাবে ওয়ার্নিং দিয়ে গেল। যতদূর জানি রঞ্জন আর বাপি তো এখনো জেলেই আছে। ওরা কিছু ফাঁস করে দিল তাহলে? না না, মধুরিমাকে এই ঘরের বাইরে যেতে দেওয়া ঠিক হয়নি একেবারেই। যদি ওর কাছে সত্যি কোনো প্রমাণ থেকে থাকে, তবে কি হবে? তবে ওরও সেই একই পরিণতি হবে যা আজ থেকে 23 বছর আগে ইন্দিরার হয়েছিল। সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকি আমি, ডিপার্টমেন্ট থেকে বেরিয়ে এদিক ওদিক খুঁজতে থাকি মধুরিমাকে। এর মধ্যেই কখন আকাশে মেঘ এসে জড়ো হয়েছে। কিছুক্ষণ আগে অবধিও চাঁদের মায়াবী আলোয় ভরেছিল ইউনিভার্সিটি ক্যাম্পাস, এখন চারদিকে নিকষ কালো অন্ধকার, তার সাথে টিপ টিপ করে বৃষ্টিও আরম্ভ হয়েছে। ছাতাটাও সঙ্গে করে আনা হয়নি, কিন্তু এখন এসব নিয়ে ভাবার সময় নেই। সবার আগে মধুরিমাকে খোঁজা দরকার। মেন গেটের দিকে এগিয়ে গেল নাকি মেয়েটা? না, রাস্তায় তো দেখা যাচ্ছে না। তবে তবে ক্যাম্পাস থেকে বেরিয়ে গেল নাকি? তারপর হঠাৎ মনে পড়ে যায় যে মধুরিমা একবার বলেছিল সেকেন্ড গেটের বাইরের হোটেল থেকে রোজ রাত্রে রুটি কিনে নিয়ে যায় ও। এবার উল্টো পথ ধরে হাঁটতে শুরু করি আমি। বৃষ্টিটা বেড়েই চলেছে, পুরো শরীর ভিজে যাচ্ছে। সেকেন্ড গেটের দিকে যে রাস্তা চলে গেছে সেই রাস্তাটা ধরে ছুটতে থাকি। লেকের থেকে তখনও বেশ খানিকটা দূরে আমি। দূর থেকেই দেখতে পাই মেয়েটাকে। লেকের পাশে থাকা ল্যাম্পপোস্টের আলো এসে পড়েছে ওর উপর। লেকের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে ও, যেন তন্ময় হয়ে লেকের জলের দিকে তাকিয়ে কিছু একটা খুঁজছে। পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে সে পুরোপুরি উদাসীন। পরনে সবুজ কুর্তি আর কালো জিন্স থেকে চিনে নিতে বিন্দুমাত্র অসুবিধা হয় না যে ওটাই মধুরিমা।
মধুরিমা,
ডাক দিয়ে আমি,
এত রাত্রে বৃষ্টির মধ্যে লেকের ধারে কি করছো তুমি? তোমার সাথে কথা আছে, এখানে এসো।
কোনো জবাব দেয় না মেয়েটা, শুনেও না শোনার ভান করছে কেন।
মধুরিমা, আনসার মি, ঠিক কি জানো তুমি ইন্দিরার ব্যাপারে? ডিপার্টমেন্টে চলো, ওখানে বসে কথা বলা যাবে।
এবারও কোনো উত্তর পেলাম না। এমন সময় আমার ফোনটা বেজে ওঠে। পকেট থেকে বের করে দেখি একটা আননোন নাম্বার থেকে কলটা এসেছে। রিসিভ করার পর ও প্রান্ত থেকে শুনতে পাই,
হ্যালো, কে বলছেন?
স্যার, আমি মধুরিমা বলছি। শরীরটা খারাপ থাকায় আজ আমি ইউনিভার্সিটি যেতে পারিনি। এদিকে আমার ফোনটাও ব্যালেন্স শেষ, তাই অন্য নাম্বার থেকে ফোন করতে হলো। আপনাকে জানাতে একটু দেরি হয়ে গেল, কিছু মনে করবেন না প্লিজ।
আমি কিছু বলার আগেই ফোনটা কেটে গেল। নেটওয়ার্কের কোনো সমস্যা হয়েছে হয়তো। ঠিক তখনই খিলখিল করে হেসে উঠল সামনে দাঁড়ানো মেয়েটা। সেই হাড়হিম করা হাসি শুনে আমার শির দাঁড়ায় পেয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। কোনো মানুষের হাসি কি এমন হতে পারে? আর মধুরিমা যদি সত্যি বাড়িতে থাকে তবে কেও? এবার মেয়েটা আমার দিকে ঘুরে দাঁড়ালো। তারপর যা দেখলাম তাতে তাতে আমার গায়ের রক্ত জল হয়ে গেল। কোথায় মধুরিমা? আমার সামনে যে দাঁড়িয়ে আছে সে আর যাই হোক কোনো মানুষ নয়। মুখটা অস্বাভাবিক রকমের ফ্যাকাশে, ঠোঁটের দুপাশে লেগে আছে তাজা রক্ত, গলায় কালশিটের দাগটা বেশ স্পষ্ট, আর চোখ তো নেই, চোখের কোটরের অংশটা ফাঁকা, কে যেন খুবলে নিয়েছে। একদল হায়নার আক্রমণের মধ্যে থেকে কে যেন টেনে তুলে এনেছে তাকে। আমার সারা শরীর থরথর করে কাঁপছে, হৃৎস্পন্দন যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে। আবার সেই অমানসিক হাসি হেসে উঠল সামনে দাঁড়িয়ে থাকা ভয়ঙ্কর নারী মূর্তি। লেকের পাড় থেকে আমার দিকে এগিয়ে এলো একটু। ঠিক তখনই দেখতে পেলাম তার গজ দাঁত দুটো আর ঠোঁটের পাশে তিল। এত বিকৃত ছিন্ন ভিন্ন চেহারা হওয়া সত্ত্বেও এবার মেয়েটাকে চিনতে আমার ভুল হলো না। এই বিভৎস মূর্তি আর কেউ নয়, আমার ক্লাসমেট ইন্দিরা চৌধুরী। কিন্তু তা কি করে সম্ভব? কি করে কি করে সম্ভব? 23 বছর আগে এক রাত্রে আমি রঞ্জনার বাপি মিলে ইন্দিরাকে খুন করে বডিটা তো এই লেকের জলেই ফেলে দিয়েছিলাম। এক পা করে আমার দিকে আড় হয়ে গিয়েছে ইন্দিরা। পিছিয়ে যাওয়ার চেষ্টা করতেই হোঁচট খেয়ে মাটিতে পড়ে গেলাম। আমার মাথাটা ধাক্কা লাগলো একটা পাথরের সাথে, প্রচণ্ড আঘাত লাগলো, আর সঙ্গে সঙ্গে ইন্দিরা ছুটে এসে চেপে ধরলো আমার পা দুটো। ওর হাত দুটো বরফের মতন ঠান্ডা, লম্বা নখগুলো আমার পায়ে প্রায় ছুঁচের মতো বিঁধে যেতে লাগলো। তারপরে অপার্থিব গলায় ভেসে এলো একটা প্রশ্ন।
কিরে অনিমেষ, চিনতে পারছিস আমায়? আমি ইন্দিরা, মনে পড়ছে আমায় কত বড় একটা চিঠি লিখেছিলি? এইখানে এই লেকের ধারেই দাঁড়িয়ে থাকবি বলেছিলি, উত্তরের অপেক্ষায়। এত সহজে তো আমাকে বলার কথা নয়। অবশ্য তোর চিঠির উত্তর দেওয়ার সময় পেলামই বা কোথায়? কিন্তু আজ 23 বছর পরে সেই সুযোগ এসেছে।
কথাটা শেষ করেই হ্যাঁচকা এক টান মারলো আমার পা দুটো ধরে। অনেক চেষ্টা করেও সেই পাশবিক বাঁধন থেকে নিজেকে ছাড়াতে পারলাম না। বুঝতে পারলাম ইন্দিরা আমাকে টেনে নিয়ে চলেছে লেকের দিকে। চিৎকার করে লাভ নেই, কারণ গোটা ইউনিভার্সিটি ক্যাম্পাস ফাঁকা, সবাই বাড়ি চলে গেছে। টানতে টানতে একেবারে লেকের কিনারায় নিয়ে এলো। এখান থেকে ঠেলা মারলেই কিছুটা ঢালু জমি বেয়ে সোজা জলে গিয়ে পড়বো আমি। ছুটে পালানোর চেষ্টা করা তো দূরের কথা, ন্যূনতম উঠে দাঁড়াবার মতন শক্তি বা মানসিক অবস্থা কোনোটাই আমার নেই। হঠাৎ ইন্দিরা আমার পা দুটো ছেড়ে দিল। তারপর আমার সামনে হাঁটু গেড়ে বসে বলল,
আমি কিন্তু তোকে সত্যি ভালোবেসেছিলাম অনিমেষ, ভরসা করেছিলাম। সেই ভালোবাসার কি দাম পেলাম দেখ।
এরপরে ইন্দিরা ওর দু হাত দিয়ে আমার গলাটা টিপে ধরল।
আজ আমার কি অবস্থা হয়েছে দেখ, তাকিয়ে দেখ একবার, দেখ ভালো করে। আমার গজদাদের প্রশংসা করে তো বারবার লিখেছিলি চিঠিতে, দেখ।
বলেই ও আবার হাসতে শুরু করল। আমি লক্ষ্য করলাম ওর দাঁতগুলো আস্তে আস্তে আকারে বাড়তে শুরু করেছে। বাড়তে বাড়তে সেগুলো ভয়ানক আকার ধারণ করল। কিছু বুঝে ওঠার আগেই ইন্দিরা আমার ডান কাঁধে এক কামড় বসালো। তারপর দাঁত দিয়ে খুবলে নিল কিছুটা মাংস। তীব্র যন্ত্রণায় আর্তনাদ করে উঠলাম আমি। বাঁ হাত দিয়ে জায়গাটা চেপে ধরলাম।
ছেড়ে দে আমায়, আমাকে প্লিজ ক্ষমা করে দে, আমার ভুল হয়ে গেছে, ভুল করে ফেলেছি আমি। বিশ্বাস কর, বিশ্বাস কর, আমি তোকে মারতে চাইনি, রঞ্জনার পাপি বলল বলেই।
আমি কথাটা শেষ করতে পারলাম না। ইন্দিরা ওর হাতটা তুলে একটা আঙুল আমার বাঁ চোখে ফুটিয়ে দিল। এবার চিৎকার করে কেঁদে উঠলাম। ইন্দিরার মুখ থেকে বেরিয়ে এলো এক পৈশাচিক শব্দ।
ছেড়ে তো দেবই, অবশ্যই ছেড়ে দেব, তার আগে শুধু একটা পুরনো হিসাব মিটিয়ে দেওয়া বাকি। বাকি দুজনকে জেলেই তাদের পাওনা বুঝিয়ে দিয়েছি। খবর রাখিস না তোর পুরনো বন্ধুদের, দুজনেই জেলে রহস্যজনক ভাবে খুন হয়েছে, কিন্তু কেউ বুঝতে পারেনি কে তাদের খুন করেছে।
ক্ষমা কর, ক্ষমা কর, যেতে দে আমায়, আর সহ্য করতে পারছি না আমি, আমাকে ক্ষমা করে দে।
জানিস তো দুদিন পর তোর লাগে গাছটা যখন ভেসে উঠবে এই লেকের জলে, তখন লোকে কত আফসোস করবে। হয়তো খবরের কাগজে হেডলাইন বেরোবে, ইউনিভার্সিটির প্রফেসর অনিমেষ ঘোষালের রহস্যজনক মৃত্যু। তৎকালীন স্টুডেন্ট থেকে শুরু করে নিউজ রিপোর্টার সবাই শিউরে উঠবে তোর ডেড বডি দেখে। সে আল কুকুরেও মুখ দিতে ভয় পাবে। কি বলেছিলাম তোকে?
কর্মা হিটস ব্যাক জাস্ট লাইক আ বুমেরাং।
শেষ হলো সিজন 4 এপিসোড 4 এর গল্প, সৌগত ঘোষের লেখা ইন্দিরালেখ। গল্পটা কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানান, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু আজকের গল্পে ইন্দিরার ভূমিকায় ছিল তৃষা, প্রফেসর অনিমেষের ভূমিকায় ছিল প্রত্যয়। এছাড়াও বিভিন্ন চরিত্রে আজকে আমাদের সঙ্গে ছিল গল্পের জন্য চ্যানেল থেকে সৌমেন্দা, আড্ডাবাস চ্যানেল থেকে প্রদীপ্তদা, অনন্যা, প্রত্যয় আর আমি সুমিতেন্দ্র। ভূতের একটি চরিত্রে প্রত্যয় অভিনয় করেছে। আচ্ছা, তাহলে দেরি না করে কয়েকটা কমেন্ট দেখে নিই। আপন সাজাদ বলছে, মাই ডিয়ার 221 বি হ্যারিসন রোড, লাভ ইউ। কাছাকাছি চলছে, আরেকটু গেলে ফে বাবা, ছি ছি, থ্যাংক ইউ ফর দ্য প্রেস। ওকে ডিয়ার 221 বি হ্যারিসন রোড, লট অফ লাভ, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ। তুমিও ভালো থেকো, আর আমাদের সবগুলো গল্পে এরকমভাবে কমেন্ট করো, আমাদেরকে জানিও তোমাদের কেমন লাগলো। আচ্ছা, এরপরে সোনিয়া ডি দত্তা, আই এম আ বিগ ফ্যান অফ 221 বি হ্যারিসন রোড, আ বিগ রাউন্ড অফ অ্যাপ্লস আই থিঙ্ক, ইমোজিতে, গড ব্লেস, থ্যাংক ইউ ম্যাডাম, জাস্ট রিকোয়েস্ট ফর আ তান্ত্রিক স্টোরি। আচ্ছা, তান্ত্রিকের গল্প লাস্ট এপিসোডেই হয়েছে, আরও সামনে আসবে। তান্ত্রিকের গল্প আস্তে আস্তে এবার বাড়বে চ্যানেলে, বেশি বেশি করে বিভিন্ন তান্ত্রিক আপনারা দেখতে পারবেন। HMS রাফিন লিখছে, ডে বাই ডে ইউ গাইজ আর বিকামিং মোর অ্যান্ড মোর ইনক্রেডিবল, থ্যাংক ইউ। যদিও অনেক ভুল ত্রুটি এখনও আমাদের হয়, আমরা মানে কী বলবো, চেষ্টা করে যাচ্ছি নিজেদেরকে ইম্প্রুভ করার। আচ্ছা, শার্লক হোমসের একটা নোভেল আনা যায় না? নিশ্চয়ই আনা যায়, তোমরা যদি চাও আনতেই পারি। সেটা বড় হবে, হয়তো দু তিনটে পর্ব ধরে করতে হতে পারে, তোমরা বললে করতেই পারি। আচ্ছা, ভাস্কর ব্যানার্জি লিখছে, প্লিজ রিড দিস বুক, মার্ডার মিস্ট্রি অফ রিপোর্টার বাই জয়প্রকাশ ঝা, ইট ওয়াজ অ্যামেজিং ডিটেকটিভ নোভেল, মাস্ট রিড, অনলাইন অ্যাভেলেবেল। আচ্ছা, মাস্ট মানে অনলাইনে অ্যাভেলেবেল আছে অডিও ফাইলটা, যেটা শুনতে বলছেন না পড়তে বলছে, যেটা অনলাইনে অ্যাভেল, যাই হোক, গল্পটা আপনি আমাদেরকে মেইল করে পাঠান না, বা অথার যদি অথারের সাথে যদি আপনি যোগাযোগ করতে পারেন, আপনি নিশ্চয়ই আমাদেরকে সেই যোগাযোগটা করিয়ে দিন, আমরা গল্পটা পড়ে দেখি, ভালো লাগলে কথা বলাই যেতে পারে, সেটা কোনো ইস্যু নয়। আর ডিটেকটিভ গল্প যখন করাই যেতে পারে, ক্রাইম থ্রিলার, আমার যদ্দুর নামটা শুনে মনে হচ্ছে। আচ্ছা, পরের কমেন্ট, কিছু কাহিনী কিছু বাস্তব, আমি কোনোদিন এই চ্যানেলটা বাংলা গল্প পাঠ ব্র্যাকেটে লেখা আছে, আমার মনে হচ্ছে এটা কোনো একটা অডিও বুকের চ্যানেল, আমি শুনিনি কখনো। তারা লিখেছে, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ, তোমাদের কাজ আমি কখনো দেখিনি বা আপনাদের কাজ আমি সঙ্গে আমি অবগত নই একদমই, তবে আমি এইটা দেখে আপনাদের চ্যানেলটা একটু চেক করব একবার, এবং ভালো লাগলে একসাথে কাজ করাও যেতে পারে, পরবর্তীকালে কন্ট্যাক্টও করা যেতে পারে। সাদিক হোসেন লিখছে, একটা ফ্যান রিকোয়েস্ট, সাসেক্স ভ্যাম্পায়ার। আচ্ছা, শার্লক হোমসের সাসেক্স ভ্যাম্পায়ার আসতেই পারে খুব তাড়াতাড়ি, কিছু রিভিল করছি না এখন। এরপরে আসছি SM মুশফিকুর রহমান, সত্যি অসামান্য প্রচেষ্টা, গল্পগুলো শ্রোতার নিকট আরও আকর্ষণীয় করে তুলতে সাহায্য করবে, এরকম কিছু পরামর্শ দেব। আমি অডিও গল্পের পুরনো শ্রোতা, পূর্বাভিজ্ঞতা থেকে কথাগুলো লিখলাম। আচ্ছা, এরপরে উনি কয়েকটা পয়েন্ট লিখেছে, এবং পয়েন্টগুলো এই কমেন্টটা তুলে ধরার সব থেকে বড় কারণ হচ্ছে আমি প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে পড়লাম, এবং দেখলাম যে সত্যি প্রত্যেকটা পয়েন্ট ইম্প্রুভ করার জায়গা আছে আমাদের, এখনও অবভিয়াসলি অনেক স্কোপ রয়েছে। তার মধ্যে উনি খুব সুন্দরভাবে আমাদেরকে গাইড করেছেন, এটা হচ্ছে একটা আটমোস্ট লেভেল অফ ডেডিকেশন, যে উনি আমাদের গল্প করতে, আমাদেরকে এই কন্টেন্টটা ক্রিয়েট করতে, অ্যাকচুয়ালি উনি একটা টিচারের কাজ করছেন, এবং সত্যি আমাদের টিচার কিন্তু আপনারা, আপনারা শুনে আমাদের এরকম সাপোর্টিভভাবে যদি ভুল ত্রুটিগুলো দেখিয়ে দেন বা বলেন যে এই জায়গাটা ইম্প্রুভ করা দরকার বা এই জায়গাটা পরের বার চেঞ্জ করা দরকার, আই এম রিয়েলি গ্রেটফুল টু মিস্টার রহমান কে উনি এতটা সময় নিয়ে এই প্রত্যেকটা পয়েন্ট ধরে লিখেছেন সময় নিয়ে। লাস্টে উনি লিখছেন ধন্যবাদ ও শুভকামনা, ধন্যবাদ আপনাকে, এরকম কমেন্ট আমি সত্যি আশা করি প্রত্যেকটা গল্পে অনেকের থেকে, থ্যাংক ইউ। তাহলে শেষ করছি আমাদের আজকের এপিসোড, সিজন 4 এপিসোড 4, তোমরা শুনলে সৌগত ঘোষের লেখা ইন্দিরা লেখ। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, শুভরাত্রি।